কামহ বাসনা স তা ভুয়াত তা পূর্ণ হোক নরদেব হে রাজন তে আপনার অশ এই পুত্রা কন্যার সমান্বয় বিধ বৈদিক শাস্ত্রবিধি অনুসারে প্রতীত অনুমোদিত ক কে এব প্রকৃতপক্ষে তে আপনার তনয়ম কন্যাকে ন আদ্রিয়েত আদর না করবেন সয়া তার নিজের এব কেবল কান্তা অঙ্গকান্তি ক্ষিপতিম তিরস্কার করে ইব যেন শ্রিয়ম অলঙ্কার সমূহ। অনুবাদ: আপনার কন্যার বিবাহের বাসনা যা বৈদিক শাস্ত্রের দ্বারা অনুমোদিত তা পূর্ণ হোক। তিনি এতই সুন্দরী যে তার অঙ্গকান্তির দ্বারা তার অলঙ্কারেরও শোভা তিরস্কৃত হয়। সুতরাং কোন পুরুষ সমাদর পূর্বক তার পাণিগ্রহণ না করবে? আপনারা বলবেন, আপনার কন্যার বিবাহের বাসনা যা বৈদিক শাস্ত্রের দ্বারা অনুমোদিত তা পূর্ণ হোক। তিনি এতই সুন্দরী যে তার অঙ্গকান্তির দ্বারা তার অলঙ্কারেরও শোভা তিরস্কৃত হয়। সুতরাং কোন পুরুষ সমাদর পূর্বক তার পাণিগ্রহণ না করবে? তাৎপর্য: কর্দমুনি দেবহূতিকে শাস্ত্রবিধি অনুসারে বিবাহ করতে চেয়েছিলেন। বৈদিক শাস্ত্রবিধি অনুসারে সর্বোত্তম বিবাহ হচ্ছে বরকে গৃহে নিয়ন্ত্রণ করে এনে প্রয়োজনীয় অলঙ্কার, স্বর্ণ, আসবাবপত্র এবং গৃহস্থলীর অন্যান্য সামগ্রী সহ কন্যাকে তার হস্তে সম্প্রদান করা। বিবাহের এই প্রথা আজও উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে প্রচলিত রয়েছে এবং শাস্ত্রে বলা হয় যে তার ফলে কন্যার পিতার প্রভূত পূর্ণ অর্জন হয়। উপযুক্ত জামাতার হস্তে কন্যাকে দান করা গৃহস্থের পক্ষে অন্যতম পুণ্যকর্ম বলে বিবেচনা করা হয়। মনুস্মৃতিতে 8 প্রকার বিবাহের উল্লেখ করা হয়েছে, কিন্তু তার মধ্যে কেবল ব্রাহ্ম বা রাজসিক এই একটি বিবাহ বর্তমানে প্রচলিত। অন্যান্য বিবাহ যেমন ভালোবেসে, মালা বদল করে অথবা বলপূর্বক কন্যাকে হরণ করে বিবাহ এই কলিযুগে নিষিদ্ধ। পূর্বে ক্ষত্রিয়েরা সানন্দে অন্য কোন রাজপরিবারের রাজকন্যাকে হরণ করতেন এবং তার ফলে সেই ক্ষত্রিয় এবং কন্যার পরিবারের মধ্যে যুদ্ধ হত। সেই যুদ্ধে যদি অপহরণকারী জয়ী হতেন তাহলে সেই কন্যার সঙ্গে তার বিবাহ হত। শ্রীকৃষ্ণও এইভাবে রুক্মিণীকে বিবাহ করেছিলেন এবং তার কয়েকজন পুত্র এবং পৌত্রেরাও এইভাবে বিবাহ করেছিলেন। শ্রীকৃষ্ণের পুত্র দুর্যোধনের কন্যাকে হরণ করেছিলেন, যার ফলে কুরু এবং যদু বংশের মধ্যে যুদ্ধ হয়। অবশেষে কুরু বংশের প্রবীণ সদস্যরা তার মীমাংসা করেছিলেন। পুরাকালে এই প্রকার বিবাহের কথা প্রচলিত ছিল, কিন্তু বর্তমান সময়ে তা অসম্ভব, কেননা ক্ষত্রিয় জীবনের অতি উন্নত আদর্শ আর সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে। যেহেতু ভারতবর্ষ বিদেশীদের অধীন হয়ে গেছে, তাই তার সমাজ ব্যবস্থার বিশেষ প্রভাবও নষ্ট হয়ে গেছে। এখন শাস্ত্রের বর্ণনা অনুসারে সকলেই হচ্ছে শূদ্র। তথাকথিত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যেরা তাদের ঐতিহ্যগত আচরণের কথা ভুলে গেছে এবং সেই আচরণের অনুপস্থিতিতে তারা সকলে শূদ্রে পরিণত হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে সকলেই শূদ্রের মতো হয়ে যাবে। ঐতিহ্যপূর্ণ সামাজিক প্রথাগুলি এই যুগে আর অনুশীলন করা হয় না, যদিও পূর্বে সেগুলি অত্যন্ত কঠোরতার সঙ্গে পালন করা হত। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুখম করতি বা আচলম পঙ্গুল্লং হয়তে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুদিন তারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণকৃষ্ণায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনী গৌরকথা ধামদায় নগর ব্রহ্মতারিণী। সেখানে শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধের 22 অধ্যায়ে কর্দমুনি ও দেবহূতির পরিণয় সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। এই সমস্ত আলোচনা কথোপকথন একটা প্রভুপাদ বলছেন যে অত্যন্ত উন্নত সভ্য বৈদিক সমাজে এটা হতো। সেখানে কর্দমুনি বলছেন যে আপনার কন্যার বিবাহের যে বাসনা তা বৈদিক শাস্ত্রের দ্বারা অনুমোদিত। তো কর্দমুনি প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কর্দমুনি বিবাহ করতে চান কিন্তু তিনি বৈদিক শাস্ত্র অনুসারে বিবাহ করতে চান। সেটা কিরকম তার আগের শ্লোকে বলা হয়েছে, যে কর্দমুনি বলছেন আগের শ্লোকে যে আপনার কন্যা অন্য কারোর কাছে প্রতিষ্ঠিতা নয় কিংবা বিবাহিতা নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভুপাদ তাৎপর্য বলছেন যে আগেকার দিনে বৈদিক সংস্কৃতিতে স্ত্রী বা নারী প্রথম পুরুষকে যখন মন থেকে গ্রহণ করত তার সঙ্গে তার পরিণয় বা বিবাহ হত, এটাই হচ্ছে বৈদিক সংস্কৃতি। প্রভুপাদ বলছেন সেটাই হচ্ছে বৈদিক প্রথা এবং এটাই হচ্ছে যোগ্যতা, বিবাহ করার যোগ্যতা। প্রভুপাদ বলছেন ছেলেরা ব্রহ্মচর্য ব্রত পালন করবেন এবং মহিলারা সতীত্ব সতী ধর্ম পালন করবেন। তো সতী মানে সে তার নিজের পতি ছাড়া অন্য কোন পুরুষের চিন্তা করবে না। তো এখানে বলছেন যে দেবহূতি কর্দমুনি ছাড়া অন্য কাউকে চিন্তা করেননি, তিনি কর্দমুনিকেই একমাত্র পতি হিসেবে গ্রহণ করেছেন এবং সেই জন্য কর্দমুনি দেবহূতিকে বিবাহ করতে ইচ্ছুক। এবং আরেকটি কি যোগ্যতা, তিনি বিবাহিত নন, চিন্তাই করছেন অন্য পুরুষের তো বিবাহ কি করে হবে। সেটা হচ্ছে বৈদিক সংস্কৃতি। কিন্তু প্রভুপাদ বলছেন যে কলিযুগে এই সমস্ত সব অসম্পতিত হয়ে গেছে এবং তাৎপর্যে বলা হচ্ছে যে মনুস্মৃতিতে 8 প্রকার বিবাহের কথা ব্যক্ত করা হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবাহ হচ্ছে যে কন্যার পিতা তার যার সঙ্গে বিয়ে হবে সেই ছেলেকে নিজের ঘরে আহ্বান করে তার কন্যাকে অর্পণ করবেন এবং এই পন্থা একমাত্র অনুমোদিত কলিযুগে। অন্যান্য যে সমস্ত পন্থা প্রভুপাদ বলছেন রাস্তার মধ্যে যারা অন্যান্য পন্থা রয়েছে, যেমন ভালোবেসে মালা বদল করে বলপূর্বক কন্যাকে হরণ করে যে বিবাহ, এটা কলিযুগে নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ বলতে পারে যে এটা তো হচ্ছে, তো এটা যদি হয় তাহলে তার ফল ভোগ করতে হবে। তো যেন দেখা যাচ্ছে যে এই নিয়ম পালন না করে যারা বিবাহ করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করছে তাদের গৃহস্থ আশ্রম কখনো সুখী হতে পারে না, কারণ তারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে তারা বিবাহ করছে এবং তার ফলে তার রিয়াকশন অর্থাৎ তার প্রতিক্রিয়া ভোগ করতেই হবে। বিবাহকে অনুমোদন করা হয়েছে কিন্তু বিবাহ করার যে পন্থা শাস্ত্রে দেওয়া হয়েছে সেই পন্থা অনুসারে বিবাহ করলে সেই গৃহস্থ আশ্রম আমাদের কৃষ্ণ ভাবনার অগ্রগতিতে সহায়তা করে। কিন্তু সেইভাবে যদি আমরা না করি যেটা কলিযুগে নিষিদ্ধ করা হয়েছে, ভালোবেসে মালা বদল করে বা বলপূর্বক কন্যাকে হরণ করে যে বিবাহ, যেটা ক্ষত্রিয়রা আগে করত, কিন্তু কলিযুগে যেহেতু ক্ষত্রিয় বলে কিছু নেই, কলিযুগে যেহেতু কলৌ শূদ্র সম্ভবা সকলে যেহেতু শূদ্র, তাই এই ধরনের বিবাহ কলিযুগে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে আমাদের সমাজে এই সমস্ত বিবাহ অত্যন্ত কমন হয়ে গেছে, সাধারণভাবে এটা হচ্ছে। তো তার ফলে দেখা যাচ্ছে যে সমাজে বিবাহ বিচ্ছেদ, পরিবারে কলহ দেখা যাচ্ছে। কৃষ্ণ ভাবনাময় যারা জীবনযাপন করছেন, অন্ততপক্ষে যারা প্রভুপাদের কৃপাতে আমরা জানতে পাচ্ছি এই সমস্ত জিনিস, তাদের অন্ততপক্ষে একটু সাবধান হওয়া উচিত এবং সেই সাবধানতা অবলম্বন করে আমরা যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ করি তাহলে সেই আশ্রমটা আশ্রমে পরিণত হবে। প্রভুপাদ বলছেন গৃহস্থ এবং গৃহমেয়েরই শাস্ত্রে বলা হচ্ছে, যখন একজন পুরুষ একজন স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটা সাধারণভাবে আবদ্ধ বলা হচ্ছে। স্ত্রী মানে হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তির পরিধিকে বিস্তার করে, তার নাম হচ্ছে স্ত্রী। কিন্তু যখন সেই স্ত্রী কৃষ্ণ ভাবনাময় হয়, তাকে পত্নী বলা হয় এবং সেই পত্নী তার পতিকে সহযোগিতা করে, সহায়তা করে, কি করে তার পতি কৃষ্ণ ভাবনায় অগ্রগতি লাভ করবে, সেটা হচ্ছে পত্নীর কর্তব্য। তো সে হচ্ছে আদর্শ পত্নী। তো প্রভুপাদ চিঠিতে অনেক বলছেন যে পতির কর্তব্য, পত্নীর কর্তব্য। তো তাদের মেন কর্তব্য প্রভুপাদ বলছেন একে অপরকে সহযোগিতা করা এবং তার ফলে তারা যাতে কৃষ্ণ ভাবনামিততে অগ্রগতি লাভ করে। এটা হচ্ছে গৃহস্থ আশ্রম। আশ্রম মানে হচ্ছে একটা স্থান যেখানে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করা হয় এবং যার ফলে যারা সেই আশ্রমে আছে তারা আস্তে আস্তে কৃষ্ণ ভাবনাতে অগ্রগতি লাভ করে। প্রভুপাদ আগে তাৎপর্য বলেছেন যে দুই প্রকার ব্রহ্মচারী আছে, নৈষ্ঠিকী ব্রহ্মচারী এবং উপকুরবানা ব্রহ্মচারী। তো তারা গুরুকুলে আগেকার দিনে বৈদিক সমাজে রাজার পুত্র হোক, ব্রাহ্মণের পুত্র হোক, বৈশ্যের পুত্র হোক, তিন ধরনের যারা বর্ণের পুত্র তারা গুরুকুলে ব্রহ্মচর্য শিক্ষা লাভ করতে যেত 5 বছর বয়সে। তো 5 থেকে 25 বছর ব্রহ্মচর্য ট্রেনিং দেওয়া হতো। তো ব্রহ্মচর্য ট্রেনিং দেওয়ার পরে তারা ট্রেনিং এর পর তারা সিদ্ধান্ত নিত, যারা আজীবন ব্রহ্মচর্যী থাকতে চায় তাদেরকে বলা হয় নৈষ্ঠিকী ব্রহ্মচারী। তারা নৈষ্ঠিকী ব্রহ্মচর্যের ব্রত পালন করে। আর আরেক ধরনের ব্রহ্মচারী যারা ব্রহ্মচর্য ব্রত পালন করেছে কিন্তু তারা পরবর্তীতে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চায় তাদেরকে বলে উপকুরবানা ব্রহ্মচারী। তারা গৃহে ফিরে গুরুর অনুমতি ক্রমে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারে। কিন্তু শাস্ত্রে কোন জায়গায় কলিযুগে বিশেষ করে এই ভালোবেসে মালা বদল করে বলপূর্বক বিবাহের কথা কখনো বলা হয়নি, এটা কখনো অনুমোদিত নয়। সেই অনুমোদিত জিনিস যদি আমরা করি তাহলে সেটা ভক্তি জীবনে অনুকূল হবে এবং যেটা অনুমোদিত নয় সেটা যদি আমরা করি সেটা ভক্তি জীবনের প্রতিকূল হবে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। এবং প্রভুপাদ বলছেন ভারতবর্ষে যে সংস্কৃতি, এই যে বৈদিক সংস্কৃতিতে বিবাহ, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হয়ে যাচ্ছে? প্রভুপাদ বলছেন যে ভারতবর্ষ বিদেশীদের অধীন হয়ে গেছে, তাই তার সমাজ ব্যবস্থার বিশেষ প্রভাব নষ্ট হয়ে গেছে। তো ভারতবর্ষের যে ঐতিহ্য, প্রভুপাদ বলছেন ঐতিহ্য বহুদিন আগে বর্তমান ছিল, বলছেন যে সম্ভ্রান্ত হিন্দু সমাজে এইভাবেই বিবাহ হতো, কিন্তু যত দিন যাচ্ছে তত এই ধরনের প্রথা আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে এবং তার ফলে সমাজ এত বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তার কারণ যে আমরা, প্রভুপাদ বলছেন যে আমরা যে গৃহস্থ আশ্রমে প্রবেশ করছি সেটা যেন কৃষ্ণ ভাবনামিত বৃদ্ধির জন্য সেটা হয়। অনেকের ক্ষেত্রে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে তাদের ব্রহ্মচারী জীবন তার ভক্তির অনুকূল, আর অনেকের দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে তার গৃহস্থ আশ্রমটা তার ভক্তি জীবনের অনুকূল। তো যার যেটা অনুকূল ভাব, কারণ যে আশ্রমে আমরা থাকি না কেন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় জীবনে উন্নতি লাভ করা। প্রভুপাদ বলছে যদি ব্রহ্মচর্য জীবন আমরা জোর করে করার চেষ্টা করছি, প্রভুপাদ বলছেন ব্রহ্মচর্য থাকতে বলে বেশ, কেন বেশ সেটা বুঝতে হবে। জয় শ্রী শ্রী রাধা মাধব অস্তু সখী বৃন্দ শ্রীমান মহাপ্রভু কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি, নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি, এটা কেন বেস্ট? একটা কারণেই বেস্ট, সেটি হচ্ছে যে ব্রহ্মচারী জীবনে কোনো আমাদের কোন সামাজিক কোন দায়িত্ব থাকে না। ব্রহ্মচারী জীবনে আমাদের কোন সামাজিক দায়িত্ব থাকে না, আমরা 100% 100% আমরা গুরু কৃষ্ণের সেবায় নিজের জীবনকে নিয়োজিত করার সুযোগ পাই, এই জন্য এটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু তাছাড়া আর কিছু নেই। কিন্তু প্রভুপাদ বলছে যদি কোনো কোনো গৃহস্থ সে যদি কায়মনো বাক্যে সবসময় যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকে, সে গৃহস্থ এবং ব্রহ্মচারীর মধ্যে কোন পার্থক্য নেই, তাকে বলেছে গৃহস্থ ব্রহ্মচারী। তা আশ্রম মানে হচ্ছে কি? আশ্রম মানে হচ্ছে আমরা ভগবানের সেবায় নিয়োজিত আছি কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা আশ্রমে আছি, খালি লাল কাপড় পরে আছি বা বিবাহ করেছি, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা যে আশ্রমে থাকি না কেন, আশ্রমে কতটুকু আমরা ভগবানের সেবায় নিয়োজিত আছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো প্রভুপাদ বলছে যদি কোনো গৃহস্থ যদি তথাকথিত ব্রহ্মচারীর থেকে অনেক বেশি সেবায় নিয়োজিত থাকে এবং সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকে, সেই আশ্রম ব্রহ্মচারী আশ্রমের থেকে শ্রেষ্ঠ। আর যদি কোনো ব্রহ্মচারী তুই সবসময় ভগবানের সেবায়, যেটা হচ্ছে তার প্রধান জিনিস, ব্রহ্মচারী জীবন মনে হচ্ছে প্রভুপাদ বলছেন সোল্ড আউট স্লেভস টু দ্য স্পিরিচুয়াল মাস্টার। ব্রহ্মচারী মানে হচ্ছে যে সে বিক্রিয়া হয়ে যায় গুরুদেবের কাছে, সেটা হচ্ছে ব্রহ্মচারী। বলছে যে বিক্রি হয়ে যাওয়া কৃতদাস সে হচ্ছে ব্রহ্মচারী জীবন। ব্রহ্মচারী জীবনে কোন স্বাধীনতা থাকে না। ব্রহ্মচারী জীবনের প্রথমটা হচ্ছে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন যে তার স্বাধীনতা বর্জন করতে হবে, তা নাহলে তোর ব্রহ্মচর্য জীবনে থাকার কোন দরকার নেই। ব্রহ্মচারী মানে হচ্ছে আনুগত্য। কি আনুগত্য? যেটা বলা হবে সেটাই তাকে করতে হবে, গুরু যেটা বলবে সেটাই তাকে করতে হবে, কোনো চয়েস থাকবে না। সেই জন্য বলে সোল্ড আউট স্লেভস। তো তার যে এটা করতে প্রস্তুত আছে সেভাবে জীবনকে নিয়োজিত করার চেষ্টা করছে, তাহলে সে ব্রহ্মচারী থাকবে। আর যদি কেউ স্বাধীনভাবে জীবনযাপন করতে চায় সেই স্বাধীনতা একমাত্র গৃহস্থদেরকে দেওয়া হয়েছে। তো সেই স্বাধীনভাবে যখন আমাদের সেই মনোভাব যদি থাকে তাহলে বেটার হচ্ছে আমরা গৃহস্থ আশ্রমে চলে যাই। কিন্তু ব্রহ্মচারী জীবন থাকবে আবার একই সঙ্গে আমাদের স্বাধীন একটা এজেন্ডা থাকবে, তাহলে সেটা ব্রহ্মচারী নয়, প্রভুপাদ বলছেন ব্যভিচার। সে আশ্রমের কোনো মূল্য নেই। তো কৃত্রিমভাবে এটা দেখিয়ে কোনো লাভ নেই। ব্রহ্মচারী জীবন মানে হচ্ছে কাইমনো বাক্যে গুরু সেবায় স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবনকে নিয়োজিত করা, সেটা হচ্ছে ব্রহ্মচারী লাইফ। কিন্তু সেটা যদি না হয়, তার থেকে যদি একটা স্বাধীন মনোভাব থাকে আমাদের, তাহলে বেটার হচ্ছে আমরা গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত এবং সেই স্বাধীনতাটাকে ভগবানের সেবায় ধীরে ধীরে নিয়োজিত করা। একদিন না একদিন আমাদেরকে সেই স্তরে আসতেই হবে যে সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে সর্বতোভাবে নিজের জীবনকে উৎসর্গ করা। এর এখন আমি যেহেতু পাচ্ছি না, সেজন্য গৃহস্থ আশ্রমে যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে তার মাধ্যম দিয়ে ধীরে ধীরে সে আবার মানবপ্রস্থ তারপর সন্ন্যাস আশ্রমে প্রবেশ করে। কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য একটাই, সন্ন্যাস মানে কি? প্রভুপাদ বলছেন সন্ন্যাস মানে হচ্ছে কাইমনো বাক্যে প্রতিটি মুহূর্ত ভগবানের সেবায় নিয়োজিত করাটা হচ্ছে সন্ন্যাস ভগবদ্গীতা অনুসারে। তো যখন আমরা ব্রহ্মচারী জীবনে যদি আমি পারি ওটা করতে, তাহলে ব্রহ্মচারী জীবনে থাকলে আমি সন্ন্যাস। গৃহস্থ জীবনে যদি কেউ পারে সে গৃহস্থ জীবনে সে সন্ন্যাস, যদি মানবপ্রস্থ জীবনে পারে সেও সন্ন্যাস, আর সন্ন্যাস আশ্রমে থাকলেও সে সন্ন্যাস। এটা বাহ্যিক কোনো বেশ নয়, সন্ন্যাস আশ্রমটা বাহ্যিক কোনো বেশ নয়। যদিও বাহ্যিকভাবে সন্ন্যাস আশ্রম তার দীক্ষা দেওয়া হয়, কিন্তু সেটা হচ্ছে একটা মনোভাব। ব্রহ্মচারী একটা চেতনা, গৃহস্থ আশ্রম একটা চেতনা, বানপ্রস্থ আশ্রম একটা চেতনা, সন্ন্যাস আশ্রম একটা চেতনা। তো প্রত্যেককেই, সে ব্রহ্মচারী থাক, গৃহস্থ থাক, বানপ্রস্থ থাক, সন্ন্যাস থাক, তার জীবনের কর্তব্য হচ্ছে কাই মনো বাক্যে নিজের জীবনকে সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত করানো, এবং সেটি হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। এবং কেউ সেটা ব্রহ্মচারী হয়ে করতে পারলে ব্রহ্মচারী জীবনে থাকবে, কেউ গৃহস্থ হয়ে পারলে গৃহস্থ হয়ে থাকবে, এবং কেউ যদি বানপ্রস্থ হয়ে করতে পারে বানপ্রস্থ হয়ে থাকবে, এবং যে সন্ন্যাস হয়ে করতে পারবে সে সন্ন্যাস হয়ে থাকবে, যে যে আশ্রমে থাকুক। এই জন্য বলা হচ্ছে যে আশ্রমটা যেন আমার এই শরণাগতির অনুকূল হয়, এটা হচ্ছে আমাদের কর্তব্য এবং সেটা হচ্ছে আশ্রমের উদ্দেশ্য। যে আমাদের কাল্টিভেট করা, কি কাল্টিভেট করা? ডিট্যাচমেন্ট, অর্থাৎ অনাসক্তি। অনাসক্তি আমাদেরকে ডেভেলপ করতে হবে এবং শরণাগতি, আমাদেরকে স্যারেন্ডার হতে হবে গুরুর কাছে, বৈষ্ণবদের কাছে, তাহলে সেই আশ্রমে থাকার আমাদের যোগ্যতা রয়েছে। এবং বিশেষ করে ব্রহ্মচারী জীবন, ব্রহ্মচারী জীবনে কোনো স্বাধীনতাকে অনুমোদন করা হয়নি। গৃহস্থ আশ্রমে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং বানপ্রস্থ জীবনেও কোনো স্বাধীনতা নেই, সন্ন্যাস জীবনেও কোনো স্বাধীনতা নেই, মানে কাইমনো বাক্যে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া ছাড়া। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং ব্রহ্মচারী হচ্ছে ফাউন্ডেশন, এবং সেই ব্রহ্মচারী জীবনে সেই শিক্ষাটাই দেওয়া হয়। তো ভগবান বলছেন যে যত ভালো ব্রহ্মচারী সে তত ভালো গৃহস্থ, কারণ ব্রহ্মচারী আশ্রম থেকে গৃহস্থ আশ্রমে একটা আমাদের কনসেপ্ট আছে যে আমরা ইন্দ্রিয় তৃপ্তিকে, ইন্দ্রিয় জীবনকে সংযত করতে পারছি না, তাই ব্রহ্মচারী হিসেবে গৃহস্থ হচ্ছি। এটা গৃহস্থ আশ্রমের উদ্দেশ্য নয়। ইন্দ্রিয় তৃপ্তি যদি গৃহস্থ আশ্রমের উদ্দেশ্য হয় তাহলে সে গৃহস্থ থাকবে না, সে গৃহ মেধিতে পরিণত হবে। এই আশ্রম বলা হয়, যদি ওটা ইন্দ্রিয় তৃপ্তির জন্য বলা হতো তাহলে সেটাকে গৃহস্থ আশ্রম বলা হতো না। গৃহস্থ আশ্রমটা কোন ইন্দ্রিয় তৃপ্তির জায়গা নয়। তো সেই জিনিসটা এখানে কর্দমমুনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছেন, তিনি 10,000 বছর ধরে তপস্যা করেছিলেন তার নিজের অস্তিত্বকে শুদ্ধ করার জন্য, তার ইন্দ্রিয় সংযমের শিক্ষা লাভ করার জন্য। তো সেই শিক্ষা লাভ করলে যে যথার্থ ব্রহ্মচারী হিসেবে কেউ যদি ভালো জীবনযাপন করে তাহলেই সে যথার্থ গৃহস্থ হবে, নাহলে তার ফল ডাউন হয়ে যাবে এবং সে গৃহ মেদিতে পরিণত, অন্ধকূপে পতিত হয়ে যাবে এবং তার আর বেরোনোর কোন চান্স থাকবে না। সেজন্য খুব সাবধান করে দেওয়া হয়েছে, খুব সাবধান করে দেওয়া হয়েছে। কিন্তু কোন গৃহস্থ যদি ঠিকঠিকভাবে ইন্দ্রিয় সংযম করে, প্রভুপাদ বলছেন, কালকে আমি পড়ছিলাম, ইফ এ গৃহস্থ হ্যাজ এ কোয়ালিফাইড অর কৃষ্ণ কনসিয়াস ওয়াইফ টু হেল্প হিম ইন কৃষ্ণ কনসিয়াসনেস, হি ডাজ নট নিড টু টেক সন্ন্যাস। প্রভুপাদকে একজন লিখছে যে গৃহস্থ আশ্রমে তাকে সন্ন্যাস নিলে নেওয়া কি দরকার আছে কিনা, প্রভুপাদ তখন লিখছেন তাকে বোঝানোর জন্য। যদি স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করে কৃষ্ণ ভাবনামিত জীবনে অগ্রগতি লাভ করার জন্য, তাহলে তার সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কি প্রয়োজন আছে? কারণ যে কোনো আশ্রমটা হচ্ছে কৃষ্ণ ভাবনামিততে অগ্রগতি লাভ করার জন্য। যদি গৃহস্থ আশ্রমে থেকে সে যদি কৃষ্ণ ভাবনামিততে অগ্রগতি লাভ করে, তার সন্ন্যাস নেওয়ার কি দরকার আছে? কিন্তু যদি সেই আশ্রম যদি তার কৃষ্ণ ভাবনার উন্নতিতে বাধার সৃষ্টি হয়, তাহলে সেই আশ্রম ত্যাগ করা হচ্ছে। সেটা হচ্ছে কনসেপ্ট। সেই জন্য আমাদের মেন জিনিসটা হচ্ছে যে আমি যেখানে আছি, যে পরিস্থিতি আছি, যে সেবার মধ্যে আছি, যে আশ্রমে আছি না কেন, সেটা কি আমার কৃষ্ণ ভক্তির উন্নতিতে অনুকূল আছে? যদি সেটা অনুকূল হয় তাহলে সেটা গ্রহণ করা উচিত। ভক্তি যেটা অনুকূল সেটা গ্রহণ করা উচিত, ভক্তি যেটা প্রতিকূল সেটাকে বর্জন করা উচিত। রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন এবং সেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো কোন যেখানে আমরা থাকি না কেন, যদি সেটা কৃষ্ণ ভক্তির অনুকূল হয় তাহলে সেটাকে আমরা গ্রহণ করব, এবং যেটা যদি কৃষ্ণ ভক্তির উন্নতির প্রতিকূল হয় সেটাকে বর্জন করব। কারো ক্ষেত্রে ব্রহ্মচারী জীবনটা হচ্ছে ভক্তির অনুকূল, তারা ব্রহ্মচারী থাকে এবং তার পূর্ব স্বীকৃতি থাকে বা পূর্ব কোন সংস্কার থাকে, তার কাছে ব্রহ্মচারী জীবনটাই হচ্ছে অনুকূল ভক্তি জীবনে অগ্রগোচর হওয়ার জন্য, তাদের ব্রহ্মচারী জীবনে থাকা উচিত। এবং যাদের স্বাভাবিকভাবে গৃহস্থ আশ্রমের প্রতি তার মনোভাব আছে বা এ আছে, তার ক্ষেত্রে গৃহস্থ আশ্রমটাই ভক্তির জন্য অনুকূল, তাদের গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত। এটা একটা স্বাভাবিক একটা প্রবৃত্তি। কিন্তু যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, ইন্দ্রিয় তৃপ্তি যেন সেই আশ্রমের উদ্দেশ্য না হয়। যদি ইন্দ্রিয় তৃপ্তি জীবনের উদ্দেশ্য হয়, সে গৃহস্থ আশ্রমে থাকুক যে কোনো আশ্রমে থাকুক না কেন, সে অধঃপতিত হবে। কিন্তু স্বাভাবিকভাবে এক একটা আশ্রম এক একজনের ক্ষেত্রে ভক্তি জীবনে অগ্রগতির একটা সহায়তা করে, এবং সেই সহায়তা পূর্বক যে সমস্ত আশ্রমে আমরা থাকি, সেই আশ্রমে থেকে যদি আমরা কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করি, তাহলে সেটি হচ্ছে ভক্তি জীবনের অনুকূল। এবং সেই পরিস্থিতিতে থাকলে আমরা উত্তরোত্তর কৃষ্ণ ভাবনাময়তে অগ্রগতি লাভ করব এবং সর্বশেষে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন প্রশ্ন দু মিনিট আছে?